الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
দুদিন পূর্বে ছিল তেইশে মার্চ, আহমদিয়া মুসলিম জামাতের জন্য এদিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়া বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণতা লাভ করেছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, আর ইসলামের পুনরুজ্জীবিত হওয়া সংক্রান্ত যুগের সূচনা হয়েছে। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসসালামকে বা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহি সালাতু ওয়াসসালাম কাদিয়ানীকে এদিনে প্রতিশ্রুত মসীহ এবং মাহদি হওয়া সংক্রান্ত ঘোষণার অনুমতি দিয়েছেন। তিনি যেখানে খোদার একত্ববাদ পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য যুক্তি এবং প্রমাণ উপস্থাপনের কথা ছিল, সেখানে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব আর সকল ধর্মের মাঝে এটি যে একটি সম্পূর্ণ এবং উৎকর্ষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম তা প্রমাণ করার ছিল, এবং খোদার শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসায় মানুষের হৃদয়কে পরিপূর্ণ করার ছিল। সুতরাং আমরা আজ সৌভাগ্যবান জাতি যারা হযরত মসীহ মওউদের জামাতভুক্ত, এই দিনের গুরুত্বের নিরিখে আমি যেভাবে পূর্বে বলেছি যে এই দিনটি গুরুত্বপূর্ণ, তো এই গুরুত্বের নিরিখে জামাতে মসীহ মওউদ দিবস উপলক্ষে সভা হয় এবং সভা হয়েছে, যাতে যেখানে হযরত মসীহ মওউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং তার জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য আর এই দিনের গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে, সেখানে জামাতের সভ্য এবং সদস্যরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শিরোধার্য করে আগমনকারী প্রতিশ্রুত মসীহ এবং মাহদীকে মানার এবং তাকে সালাম পৌঁছানোর তৌফিক দিয়েছেন। আমাদের স্মরণ রাখতে হবে যে হযরত মসীহ ইসলামকে মানা যেখানে আনন্দের বিষয়, কৃতজ্ঞতার বিষয়, সেখানে আমাদের বর্ধিত দায়িত্বের প্রতি এটি ইঙ্গিত করে। সুতরাং এই দায়িত্ব বোঝা, দায়িত্ব অনুধাবন এবং দায়িত্ব পালনের প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের দায়িত্ব বলি কি কি, আমাদের দায়িত্ব হল সে সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সকল কাজ অব্যাহত রাখা যে কাজ করার জন্য হযরত মসীহ মওউদ প্রেরিত হয়েছেন। কেবল তবে আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মেনে নতুন জমিন এবং নতুন আকাশ প্রস্তুতকারীদের অন্তর্ভুক্ত হওয়ার ছিল। অতএব এই দায়িত্ব বোঝার জন্য মসীহ মওউদের দিকেই আমাদের দেখতে হবে যে তার প্রেরিত হওয়ার উদ্দেশ্যাবলী কি কি আর কতটা আমরা তা বুঝতে পেরেছি আর নিজেদের জীবনে বাস্তবায়ন করেছি। আর সেগুলোর প্রসার এবং প্রচারের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছি বা করছি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন তা হল খোদা এবং তার বান্দাদের সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা ও কলুষতা দেখা দিয়েছে তা দূরীভূত করে ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় কথা হল সত্যকে জয়যুক্ত করে ধর্মীয় যুদ্ধের অবসান ঘটিয়ে মীমাংসার ভিত রচনা করা। এছাড়া ধর্মীয় শাশ্বত সত্য যা পৃথিবীর দৃষ্টির আড়ালে চলে গেছে তা প্রকাশ করা। আর চতুর্থ কথা হল আধ্যাত্মিকতা যা রিপুজ ও অমানিসার তলায় চাপা পড়ে গেছে তার দৃষ্টান্ত স্থাপন করা। এছাড়া খোদার শক্তি মানুষের মাঝে প্রবেশ করে যা মনোযোগ এবং দৃষ্টির আকারে প্রকাশ পায় তা শুধু কথা সর্বস্ব নয় বরং বাস্তব অবস্থার মাধ্যমে তা প্রকাশ করা। সবচেয়ে বড় কথা হল সেই খাঁটি এবং সমুজ্জ্বল একত্ববাদ যা সকল প্রকার শিরিকের মিশ্রণ থেকে পবিত্র, পুনরায় জাতির মাঝে তার স্থায়ী বীজ বপন করা। আর এই সবকিছু আমার নিজের শক্তি বলে হবে না বরং সেই খোদার শক্তি বলে হবে যিনি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা। অতএব এই উদ্ধৃতিতে সাতটি গুরুত্বপূর্ণ মৌলিক কথা বলা হয়েছে যা এই যুগের প্রয়োজন, যা সংক্ষিপ্ত রূপে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। তিনি যে বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য পাঠিয়েছেন, তো এর অর্থ হবে তার মান্যকারীরা এই সকল বৈশিষ্ট্যাবলী নিজেদের মাঝে সৃষ্টি করে ইসলামের সৌন্দর্য এবং ইসলাম যে জীবন্ত ধর্ম তা পৃথিবীর সামনে তুলে ধরবে বা তুলে ধরা তাদের দায়িত্ব হবে। সুতরাং আমাদের প্রথম আবশ্যকীয় দায়িত্ব হবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে দৃঢ় করা এবং এক্ষেত্রে অগ্রগামী হওয়া। খোদা এবং তাঁর রসুল আর তাঁর ধর্মের সাথে সুসম্পর্ক আর ভালোবাসা এবং নিষ্ঠায় উন্নতি করা, পৃথিবীকে এটি জানানো, যে এটি আমাদের বলতে হবে যে মসীহ মওউদ আগমনের মাধ্যমে ধর্মীয় যুদ্ধের অবসান ঘটেছে, পৃথিবীকে এক উম্মত বা ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিষ্ঠাবান দাসকে আল্লাহ তাআলা সব নবীদের পোশাকে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য সহকারে পাঠিয়েছেন। তার মিশনের অধীনে তার পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা এবং এর সত্যতা পৃথিবীর সামনে আমাদের স্পষ্ট করে তুলে ধরতে হবে। এর জন্য আমাদের ব্যবহারিক আচার আচরণও যেন আদর্শ স্থানীয় হয়। আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, রিপুর তাড়নাকে পরাস্ত পরাজিত করতে হবে, পৃথিবীবাসীকে দেখাতে হবে যে সেই খোদা আজও একইভাবে দোয়া শ্রবণ এবং গ্রহণ করেন আর তার খাঁটি বান্দাদের তার মনোনীতদের বা প্রেরিতদের দোয়ার উত্তর দেন যেভাবে পূর্বে দিতেন। তার খাঁটি বান্দাদের হৃদয়ের প্রশান্তির ব্যবস্থাও করেন। জগৎবাসীকে বলা আমাদের দায়িত্ব যে খোদা তাআলা এক এবং অদ্বিতীয়, সবকিছু লয়শীল এক বা নশ্বর, কেবল তার সত্তাই অনাদি এবং অনন্ত। সুতরাং আমাদের অস্তিত্বের নিশ্চয়তা সেই এক অদ্বিতীয় এবং চিরস্থায়ী খোদার সাথে সম্পৃক্ত হওয়ার মাঝে নিহিত। 23 মার্চ আমরা যখন মসিহে মওত দিবস উদযাপন করি, এই সকল কথার প্রেক্ষাপটে আমাদেরকে আত্মজিজ্ঞাসাও করা উচিত যে হযরত মসিহ মওত ইসলাম এই সকল গুণাবলী পৃথিবীতে সৃষ্টি করার জন্য এসেছেন। আমরা যারা তার মান্যকারী, আমাদের মাঝে এসব গুণাবলী সৃষ্টি হয়েছে কিনা, আমরা এসব বিপ্লব নিজেদের জীবনে আনয়নের চেষ্টা করছে কিনা। আরো অনেক জায়গায় হযরত মসিহ মওত আলাইহিস সালাম তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য কিছুটা বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। তার কিছু উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একবার তিনি বলেন, এই অধম কেবল এই উদ্দেশ্যে প্রেরিত হয়েছে যেন আল্লাহর সৃষ্টিকে এই বাণী বা পয়গাম পৌঁছাতে পারে যে পৃথিবীতে বিদ্যমান সকল ধর্মের মাঝে কেবল সেই ধর্মই সত্যের উপর এবং আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তুষ্টির সম্মত যা কোরআন নিয়ে এসেছে, আর মুক্তি নিবাসে প্রবেশের দ্বার হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক জায়গায় তিনি বলেন, এই কথাও মনোযোগ সহকারে শ্রবণ করো যে আমার প্রেরিত হওয়ার মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি। আমার আগমনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল কেবল ইসলামের সংস্কার এবং ইসলামের সমর্থন। এর অর্থ এটি করা উচিত নয় যে আমি কোন নতুন শরীয়ত শিখাতে এসেছি বা নতুন কোন আদেশ নিষেধ নিয়ে এসেছি বা নতুন কোন ঐশী গ্রন্থ নাজাল হয়েছে, মোটেই নয়। যদি কোনো ব্যক্তি এমনটি মনে করে তাহলে আমার মতে সে চরম পদভ্রষ্ট এবং বেদিন। মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তায় শরীয়ত এবং নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। এখন কোন নতুন শরীয়ত আসতে পারে না। কোরআন খাতামুল কুতুব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ, এতে একটি বিন্দু বিসর্গ পরিবর্তনের কোন সুযোগ নেই। হ্যাঁ, এটি সত্য কথা যে মহানবী ইসলামের বরকত আর কল্যাণ রাজি আর কোরআনের শিক্ষা এবং কোরআনী হেদায়তের ফল ও ফসল বন্ধ হয়ে যায়নি। তা সকল যুগে সতেজ ও সহজলভ্য হিসাবে বিরাজমান আছে। সকল কল্যাণ রাজি এবং বরকতের প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা আমাকে দণ্ডায়মান করেছেন। এখন ইসলামের যেই অবস্থা রয়েছে তা কারো অজানা নয়। সর্বসম্মতভাবে বলা হচ্ছে সকল প্রকারের দুর্বলতা এবং অধঃপতনের শিকার হচ্ছে মুসলমান। সকল দিক সকল অর্থে তারা অধঃপতিত হচ্ছে। মুখে ইসলামের কথা বললেও আন্তরিকভাবে তারা ইসলামের সাথে নেই, ইসলাম ইয়েতিম হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যেন আমি এর সুরক্ষা এবং তত্ত্বাবধান করি। তিনি আমাকে তার প্রতিশ্রুতি অনুসারে পাঠিয়েছেন, কারণ তিনি নিজেই বলেছেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই জিকের অর্থাৎ কোরআন নাজেল করেছি আর আমরাই এর সুরক্ষা করব। অর্থাৎ কোরআনের শিক্ষার প্রসার ও বিস্তারের জন্য আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন আর এই লক্ষ্যে তিনি মসিহ মওতকে পাঠিয়েছেন। তিনি বলেন, যদি এখন সুরক্ষা সাহায্য এবং তত্ত্বাবধান না করা হয় তাহলে আর কোন সময় এমনটি হবে? এই চতুর্দশ শতাব্দীতে তাই হচ্ছে যা বদরের সময় হয়েছে, যে বদর সম্পর্কে আল্লাহ বলেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুমুল আযিল্লা। বদরের যুদ্ধে যখন তোমরা খুবই তুচ্ছ আর নগণ্য ছিলে, খোদা তোমাদের সাহায্য করেছেন। তিনি বলেন যে এই আয়াতেও সত্যিকার অর্থে একটি ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত ছিল। অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে যখন ইসলাম দুর্বল এবং অক্ষম হয়ে যাবে, তখন খোদা তার তত্ত্বাবধানের এই প্রতিশ্রুতি অনুসারে এর সাহায্য করবেন। তাই তোমরা, তিনি যে ইসলামকে সাহায্য করেছেন এটি নিয়ে কেন আশ্চর্য হচ্ছ? আমি এটি নিয়ে আক্ষেপ করি না যে আমার নাম দাজ্জাল বা কাজ্জাব রাখা হয়েছে, বিভিন্ন অপবাদ আমার উপর আরোপ করা হয়। আমার সাথেও সেই ব্যবহার হয় আবশ্যক ছিল যে আমার পূর্বে প্রত্যাদিষ্টদের সাথে হয়েছে, যেন আমিও তার চিরাচরিত রীতি থেকে অংশ পাই। আরেকবার মসিহ মওত প্রেরিত হওয়ার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমার আগমনের দুটো উদ্দেশ্য আছে। মুসলমানদের জন্য হলো প্রকৃত তাকওয়া এবং পবিত্রতা প্রতিষ্ঠা করা, তারা যেন এমন সত্যিকার মুসলমান হয় যা মুসলমান নাম রাখার পিছনে আল্লাহর উদ্দেশ্য ছিল, আর খ্রিস্টানদের যেন ক্রুশ ভঙ্গ হয় আর তাদের কৃত্রিম খোদা যেন সামনে আসে, পৃথিবী যেন তাকে সম্পূর্ণভাবে ভুলে যায় আর এক অদ্বিতীয় খোদার যেন ইবাদত হয়। আমার এই উদ্দেশ্যাবলী দেখেও মানুষ কেন আমার বিরোধিতা করে, তাদের স্মরণ রাখা উচিত যে যে কাজ প্রকৃতিগত কপটতা এবং এই বস্তু জগতের নোংরা জীবনের ভিত্তিতে হবে তা নিজেই এই বিষের কারণে ধ্বংস হয়ে যাবে। মিথ্যাবাদী কখনো সফল হতে পারে কি? ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে কখনো সফল করেন না। তিনি বলেন মিথ্যাবাদীর ধ্বংসের জন্য তার মিথ্যাই যথেষ্ট, কিন্তু যে কাজ খোদা তালার প্রতাপ এবং তার রসুলের কল্যাণ রাজির প্রকাশ এবং প্রমাণের জন্য হয়ে থাকে, আর যা স্বয়ং আল্লাহর নিজের হাতে রোপিত ফেরেশতাই তার হেফাজত করে, কে এমন লোকদের ধ্বংস করতে পারে? স্মরণ রেখো, আমার জামাত যদি নিছক ব্যবসা হয়ে থাকে তাহলে এর নাম চিহ্নই মিটে যাবে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে সারা পৃথিবী যদি বিরোধিতা করে এটি বৃদ্ধি পাবে, বিস্তার লাভ করবে এবং ফেরেশতা এর সুরক্ষা করবে। এক ব্যক্তি যদি আমার সাথে না থাকে আর কেউ সাহায্য না করে, তাহলে আমি বিশ্বাস রাখি যে জামাত সফল হবে। আমি বিরোধিতার ভ্রক্ষেপ করি না, আর বিরোধিতাকে আমি আমার জামাতের জন্য জামাতের উন্নতির জন্য আবশ্যক মনে করি। এটি কখনো হয়নি যে আল্লাহর কোন মামুর বা প্রত্যাদিষ্ট পৃথিবীতে এসে থাকবেন আর পৃথিবীর মানুষ সুবোধ বালকের মতো উচ্চবাচনা করে তাকে গ্রহণ করবে। পৃথিবীর অবস্থা বড়ই দুঃখজনক, মানুষের প্রকৃতি যতই নিক হোক না কেন, অন্যরা তার পিছু ধাওয়া পরিত্যাগ করে না, তারা আপত্তি করতেই থাকে। আজ 127 বছর পরও আমরা দেখি যে ঐশী সমর্থন তার সাথে রয়েছে আর এই জামাত আল্লাহ তাআলার কৃপায় উন্নতি করে চলেছে। অতএব আমাদের দায়িত্ব হল আমাদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের মাধ্যমে হযরত মসীহ মওউদের লক্ষ্য অর্জনে সহায়ক হই, আর সেই কল্যাণ রাজি থেকে যেন অংশ পাই যা তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য, যা তাকে মান্য করার ফলে লাভ হয়। দুবার তিনি যেভাবে বলেছেন যে তিনি আমাদের কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করবেন এবং তার জামাতকে উনি দিতে পারেন এবং দেন, এরপর তার নিজের প্রেরিত হওয়ার উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে তিনি একবার বলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যেন আমি সেই সুপ্ত এবং কবরস্থ ধনভাণ্ডার পৃথিবীর সামনে প্রকাশ করতে পারি, আর সেই আক্রমণের কাদা যা সেসব সমজল মণিমুক্তার উপর লেপন করা হয়েছে তা থেকে যেন তাকে পবিত্র করতে পারে। কোরআন শরীফের সম্মানকে সকল নোংরা শত্রুর আপত্তির কলস থেকে মুক্ত করার জন্য খোদা তালার আত্মাভিমান এখন যার পর নাই উদ্যত। এক কথায় এমন পরিস্থিতিতে যখন শত্রু লেখনের মাধ্যমে আমার উপর হামলা করতে চায় আর করে, কত বড় নির্বুদ্ধিতা হবে যদি আমরা তাদের সাথে লাঠালাঠিতে প্রস্তুত হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, যেমন পরিস্থিতিতে ইসলামের নাম নিয়ে কেউ যদি যুদ্ধ বিগ্রহের রীতি অবলম্বন করে প্রত্যুত্তরে, তাহলে সে ইসলামকে দুর্নাম করবে। কখনো অনর্থক বিনা প্রয়োজনে তরবারি হাতে নেওয়া ইসলামের উদ্দেশ্য ছিল না। আমি যাই বলেছি, যুদ্ধের এখন উদ্দেশ্য আর ধর্মীয় নেই, বরং জাগতিক স্বার্থ হল এর প্রতিপাদ্য বিষয়। তাই আপত্তিকারীদের উত্তর দেওয়ার পরিবর্তে তরবারি দেখানো কত বড় অন্যায় কাজ। এখন কালের প্রবাহে যুদ্ধের রীতি বদলে গেছে, তাই সর্বপ্রথম নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আত্মশুদ্ধি করা উচিত। সর্বপ্রথম নিজের মন মস্তিষ্ককে কাজে লাগিয়ে আত্মশুদ্ধি করা উচিত। তাকওয়া এবং সততার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য এবং বিজয়ের দোয়া করুন। এটি খোদার অটল এবং সুদৃঢ় নীতি এবং রীতি। যদি মুসলমানরা শুধু কথার খই ফুটিয়ে সাফল্য এবং বিজয় চায় তাহলে সম্ভব নয়। আল্লাহ তালা বড় বড় বলিয়া উড়ানো এবং শব্দ শুনে সন্তুষ্ট নন, তিনি প্রকৃত তাকওয়া চান এবং প্রকৃত পবিত্রতাকে পছন্দ করেন। তিনি বলেন, ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অতএব এই তাকওয়াই আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করে ইসলামের সুন্দর শিক্ষা জগৎবাসীকে অবহিত করতে হবে আর মুসলমানদেরকে বলতে হবে যে ইসলামের প্রসার তাকওয়ার সাথে সম্পর্কযুক্ত। তাই জুলম এবং অত্যাচারে সীমা লঙ্ঘনের পরিবর্তে তাকওয়া নিজেদের মাঝে সৃষ্টি করো, তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করো। ইসলামের নামে যেসব আক্রমণ হয় এটি ইসলামের সমর্থন নয়, বরং ইসলামকে দুর্নাম করার কারণ। আর নিরীহ লোকদের হত্যা খোদার অসন্তুষ্টির কারণ হচ্ছে। সম্প্রতি বেলজিয়ামে যে নিরীহ লোকদের হত্যা করা হয়েছে, যে সন্ত্রাসী হামলা হয়েছে যার ফলে কয়েক ডজন নিরীহ মানুষ নিহত হয়েছে আর শত শত লোক আহত হয়েছে, এ কাজ কখনো আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে না। এ যুগে যখন আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন ধর্মের জন্য যুদ্ধ বিগ্রহ হারাম বা নিষিদ্ধ, তখন এমন কাজ খোদার ক্রোধের কারণ হচ্ছে। কেউ বলতে পারে না যে এই বাণী আমরা এই যুগে পাইনি। সবাই জানে হযরত মসীহ মওউদের এই বাণী অত্যন্ত স্পষ্ট যে এখন ধর্মের জন্য এসব যুদ্ধ করা হারাম। আল্লাহ তাআলা ধর্মের নামে যারা অন্যায় অবিচার করছে বা মুসলমান হয়েও যারা অন্যায় অবিচার করছে, আল্লাহ তাআলা তাদেরকে কাণ্ডজ্ঞান দিন, সরকার হোক বা কোন গোষ্ঠী হোক না কেন, তারা যেন যুগমের ডাকে সাড়া দিয়ে অন্যায় অবিচার থেকে বিরত হয় আর সেই সত্যিকার অস্ত্র ব্যবহার করে যায়। যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি এক জায়গায় বলেন যে এখন নিশ্চিত জেনে নাও যে তরবারি নয় বরং কলমের প্রয়োজন রয়েছে। আমাদের বিরোধীরা ইসলামের বিরুদ্ধে যেসব আপত্তিকর কথাবার্তা উত্থাপন করেছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান এবং ষড়যন্ত্রের মাধ্যমে খোদার সত্য ধর্মের উপর হামলা করতে চেয়েছে, এটি এদিকে আমার মনোযোগ আকর্ষণ করেছে যে আমি যেন কলমের অস্ত্রে সজ্জিত হয়ে বিজ্ঞান এবং জ্ঞানগত উন্নতির ময়দানে ইসলামের আধ্যাত্মিক বীরত্ব এবং অভ্যন্তরীণ শক্তির কৃষ্ণা প্রদর্শন করি। এই ময়দানের যোগ্যতা অর্জন আমার জন্য কোনোভাবেই সম্ভব ছিল না, এটি কেবল খোদার কৃপা এবং তার সীমাহীন দান যে তিনি আমার মতো অধমের হাতে তার ধর্মের সম্মান প্রকাশ করতে চান। আমি কোন এক সময় সে সকল আপত্তি এবং কুমন্ত্রণা গুনেছি যা আমাদের বিরোধীরা ইসলামের বিরুদ্ধে উত্থাপন করেছে। আমার ধারণা অনুসারে এর সংখ্যা 3000-এ পৌঁছেছে। আমি মনে করি যে এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে থাকবে। তিনি বলেন, কেউ যেন এ কথা মনে না করে যে এমন দুর্বল কথাবার্তার উপরে ইসলামের ভিত্তি যে এর বিরুদ্ধে 3000 আপত্তি উত্থাপিত হতে পারে। না না, মোটেই নয়, আদৌ নয়। এসব আপত্তি অদূরদর্শী এবং নির্বোধের দৃষ্টিতে আপত্তি, কিন্তু আমি তোমাদের সত্য বলছি, আমি যেখানে এসব আপত্তি গণনা করেছি সেখানে এটিও ভেবেছি যে এসব আপত্তির পিছনে অনেক বিরল সত্য অন্তর্নিহিত আছে যা দৃষ্টিহীনতার কারণে আপত্তিকারীদের চোখে পড়েনি। আর সত্যিকার অর্থে এটি ঐশী প্রজ্ঞা যে যেখানে অন্ধ আপত্তিকারী দাঁড়িয়ে গেছে বা হোঁচট খেয়েছে সেখানেই সত্য এবং তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার কবরস্থ আছে। আল্লাহ তাআলা ইসলামের জ্যোতি প্রকাশের জন্য তাকে পাঠিয়েছেন আর খ্রিস্টধর্মের বিশ্বাস এমন যে স্বয়ং তারা নিজেরাও বোঝে না। এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে এরা সেই ঢোল বাজাচ্ছে যা জবরদস্তিমূলক তাদের গলায় বেঁধে দেওয়া হয়েছে। একথা এদের বিশ্বাসের কথা আর কতটুকু বলবো, সত্য তাই যা ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন সেই জ্যোতি যা ইসলামে বিদ্যমান, তা যেন সত্য সন্ধানীদের দেখাতে পারি। সত্য কথা হলো আল্লাহ তাআলা আছেন আর তিনি এক। আমার ধর্ম হলো যদি ইঞ্জিল এবং কোরআন আর সকল নবীদের ঐশি গ্রন্থাবলী পৃথিবীতে নাও থাকতো তাহলে আল্লাহর একত্ববাদ প্রমাণিত ছিল, কেননা তার ছাপ মানব প্রকৃতিতে বিদ্যমান এবং গ্রথিত আর প্রথিত রয়েছে। আল্লাহর কোন পুত্র সন্তান আছে বলে প্রস্তাব করা আল্লাহর মৃত্যু প্রস্তাবের নামান্তর, কেননা ছেলে তো পিতার স্মৃতিচিহ্ন হয়ে থাকে, ঈসা আলাইহিস সালামে আল্লাহর পুত্র হয়ে থাকেন, তাহলে প্রশ্ন হলো আল্লাহ কি মারা যাবেন? সংক্ষেপে বলতে হলে এভাবে বলা যায়, খ্রিস্টানরা নিজেদের বিশ্বাসে আল্লাহর মাহাত্ম্যের প্রতি ভ্রক্ষেপ করেনি এবং মানবীয় শক্তিকে মূল্যায়ন করেনি, আর আর এমন কথা তারা বিশ্বাস করে যার সাথে ঐশী জ্যোতির সমর্থনে খ্রিস্টানও এমন সামনে আসেনি যে অলৌকিক কোন নিদর্শন দেখাতে পারে এবং নিজের ইমানকে তার মাধ্যমে প্রমাণ করতে পারে। শ্রেষ্ঠত্ব এবং এই গর্ব ইসলামেরই প্রাপ্য যে সকল যুগের সাথে সমর্থন সূচক নিদর্শন থাকে, আর এই যুগকে খোদা তাআলা বঞ্চিত করেননি। আমাকে তিনি পাঠিয়েছেন সেই সকল সমর্থন সূচক নিদর্শনের মাধ্যমে এই যুগে ইসলামের সত্যতা পৃথিবীর সামনে স্পষ্ট করার জন্য, যা ইসলামের বৈশিষ্ট্য কল্যাণমণ্ডিত। সে যে কে সুস্থ হৃদয় নিয়ে আমার কাছে সত্য গ্রহণের জন্য আসে, আর কল্যাণমণ্ডিত সে যে সত্য দেখে তা গ্রহণ করে। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে জীবিত থাকার সংক্রান্ত মুসলমানদের যে ভ্রান্ত বিশ্বাস আছে তা খণ্ডন করেন তিনি, আর স্পষ্টভাবে মুসলমানদের সামনে এর ভ্রান্তি তুলে ধরেন এবং বলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই ভ্রান্ত বিশ্বাসকে মূল থেকে উৎপাটনের জন্য যা খ্রিস্টানরা মুসলমানদের মাঝে সৃষ্টি করেছে। তিনি বলেন হযরত ঈসা আলাইহিসসালামের ক্রুশ থেকে জীবিত অবতরণ আর এই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার কোরআন শরীফের সঠিক এবং নিশ্চিত জ্ঞান দেয়া হয়েছে, কিন্তু পরিতাপ গত হাজার বছরে যেখানে ইসলামের উপর অন্যান্য বিপদাপদ দেখা দিয়েছে সেখানে এই বিষয়টি অমানিসা কবলিত হয়, আর দুর্ভাগ্যবশত মুসলমানদের মাঝে এই বিশ্বাস বদ্ধমূল হয় যে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত আকাশে উঠানো হয়েছে আর কেয়ামতের সন্নিকটবর্তী যুগে আকাশ থেকে অবতরণ করবেন, কিন্তু এই চতুর্দশ শতাব্দীতে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন যেন আমি অভ্যন্তরীণ ভাবে যে সমস্ত ভুল ভ্রান্তি মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করেছে তা দূরীভূত করতে পারি আর ইসলামের সত্যতা পৃথিবীর সামনে প্রকাশ করি, আর বহিরাগত যে সমস্ত আপত্তি ইসলামের উপর করা হয় তার যেন খণ্ডন করতে পারি আর অন্যান্য ভ্রান্ত ধর্মের স্বরূপ তুলে ধরতে পারি, বিশেষ করে সেই ধর্ম অর্থাৎ ক্রুশীয় ধর্ম বা খ্রিস্ট ধর্ম তাদের ভ্রান্ত বিশ্বাসকে সমূলে যেন উৎপাটন করতে পারে যা ইসলামের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর আর মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে এটি একটি রোগ বা অন্তরায়। একবার হযরত ঈসা বা মসির প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে এখন ঈসার আগমনের প্রয়োজন কি ছিল, অন্যান্য প্রয়োজন এবং কারণগুলো যদি ছেড়েও দেওয়া হয় তাহলে মুসা আলাইহিস সালামের উম্মতের সাথে সাদৃশ্যের দিক থেকে ঈসার একান্ত প্রয়োজন রয়েছে। অন্যান্য প্রয়োজনের কথা বাদ দাও, হযরত মুসা আলাইহিস সালামের সাথে এই উম্মতের যে সামঞ্জস্য এবং সাদৃশ্য রয়েছে সেই নিরিখেও ঈসার প্রয়োজন রয়েছে, কেননা হযরত ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পর চতুর্দশ শতাব্দীতে এসেছিলেন। বস্তুত আমি বুরুজ বা প্রতিচ্ছবির প্রতিচ্ছায়ার একটা দৃষ্টান্ত তুলে ধরি, কিন্তু যারা বলে যে না স্বয়ং ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবেন তাদের কোন দৃষ্টান্ত তুলে ধরা উচিত, যদি তারা না পারে আর অবশ্যই তারা পারবে না, তাহলে এমন কথা কেন বলে যা ইসলামে নূতন আবিষ্কারের নামান্তর, নূতন কথা ইসলামে ঢুকানোর নামান্তর? এই ধরনের নূতন কথা পরিহার করো, কেননা তা ধ্বংসের কারণ। ইহুদিদের উপর ঐশী কৃপানল এই জন্যই বর্ষিত হয়েছে কেননা তারা আল্লাহর রসুলকে অস্বীকার করেছে, আর এই অস্বীকারের জন্য তারা যে সমস্যার সম্মুখীন হয় তা হল তারা একটি রূপক বিষয়কে আক্ষরিক অর্থে নিয়েছে, অর্থাৎ একটা রূপক বা ইঙ্গিত বা ইশারাকে বাস্তব বা আক্ষরিক অর্থে নিয়েছে। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল তারা অভিশপ্ত হয়েছে। অনুরূপ মামলা বা অনুরূপ বিষয়ের আজও মানুষ সম্মুখীন। মুসলমানদের অবস্থা দেখে আমার আক্ষেপ হয় যে তাদের সামনে ইহুদিদের একটা দৃষ্টান্ত পূর্ব থেকেই বিদ্যমান। আর দৈনিক পাঁচ বেলার নামাজে এরা গায়রুল মাগদুবি আলাইহিম দোয়া করে, আর সর্বসম্মত ভাবে এটিও মানে যে এর দ্বারা ইহুদি বোঝানো হয়েছে। কিন্তু তারপরও আমি বুঝি না যে এই পথকে তারা কেন অবলম্বন করে। একই এ ধরনের বিষয় যেখানে এক নবীর দরবারের সিদ্ধান্ত হয়ে গেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঈসাকে কেন তারা আকাশ থেকে নামায়। স্বয়ং ঈসা আলাইহিস সালাম এলিয়া সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন আর প্রমাণ করেছেন যে দ্বিতীয়বার আগমন বলতে প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়ের রূপে আগমন বোঝায়, আর এলিয়ার রূপে ইয়াহিয়া এসেছেন। কিন্তু মুসলমানরা এই দৃষ্টান্ত থাকা সত্ত্বেও ততক্ষণ সন্তুষ্ট হয় না যতক্ষণ ঈসাকে আকাশ থেকে না নামাবে। কিন্তু আমি বলছি যে তোমরা এবং তোমাদের সকল সাহায্যকারীরা সম্মিলিতভাবে দোয়া করো ঈসার আকাশ থেকে অবতরণের জন্য, এরপর দেখো যে তিনি অবতরণ করেন কিনা। আমি নিশ্চিতভাবে বলবো যদি সারা জীবন মাথা ঠুকতে থাকো আর এমন দোয়া করতে করতে নাকও যদি গলে যায়, তিনি আকাশ থেকে আসবেন না, কেননা যার আসার কথা তিনি এসে গেছেন। হায় মুসলমানরা যদি এই রহস্যকে বুঝত এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির বিরোধিতার পরিবর্তে তার সাথে সম্পৃক্ত ইসলামের সত্যিকার শিক্ষা পৃথিবীতে বাস্তবায়নকারী হতো আর সকল পর্যায়ে সকল স্তরে সুবিচার এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করত। মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম এবং বেদিন শ্রেণীকে ইসলামের সত্যিকার চিত্র দেখিয়ে মুসলমানদের উচিত ইসলামের সেবা করা। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম তার সত্যতার প্রেক্ষাপটে চার ধরনের নিদর্শনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে প্রধানত আরবি জ্ঞানের নিদর্শন, আর এটি আমি তখন লাভ করেছি যখন এই অধম সম্পর্কে মোহাম্মদ হোসেন বাটালবি লিখেছিল যে অধম আরবির একটি ফর্মও জানে না, অথচ আমরা কখনো দাবিও করিনি যে আরবির কোন সিগা আমরা জানি। যারা আরবির লেখা পড়া বা ব্যাকরণ পড়েছে তারা এর জটিলতা ধারণা করতে পারে এবং এর সৌন্দর্য দৃষ্টিতে রাখতে পারে। তিনি মৌলভী সাহেব অর্থাৎ আব্দুল করিম সাহেব শুরু থেকেই দেখে আসছেন কিভাবে খোদা তাআলা নিদর্শনমূলকভাবে সাহায্য করেছেন। ক্লাসিক্যাল ভাষার শব্দ যথাস্থানে সামনে আসে না, বড় সমস্যা দেখা দেয়, কিন্তু সেই সময় আল্লাহ তাআলা সেই শব্দ হৃদয়ে সঞ্চার করেন। নূতন বা কৃত্রিম বিষয় রচনা করা সহজ, কিন্তু ক্লাসিক্যাল ভাষার শব্দ খুঁজে বের করা কঠিন। আমরা সকল রচনাবলীকে বড় পুরস্কারের ঘোষণার সাথে ছাপিয়েছি এবং বলেছি যার কাছ থেকে ইচ্ছা সাহায্য নাও আর ভাষাভাষীকে সাথে যুক্ত করো। আল্লাহ তাআলা আমাকে এই কথার নিশ্চয়তা দিয়েছেন যে এরা আদৌ সফল হতে পারবে না, কেননা এই নিদর্শন কোরআনের অলৌকিক নির্দেশনাবলীর মধ্যে থেকে প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া হিসেবে আমাকে দেয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হল দোয়া গৃহীত হওয়া। আমি আরবি রচনার সময় অভিজ্ঞতা করে দেখেছি যে কত অজস্র ধারায় আমার দোয়া গৃহীত হয়েছে, এক একটি শব্দের জন্য দোয়া করেছি। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতিক্রম হিসাবে রেখে বলছি, তার মর্যাদা অনেক উঁচু, কারণ তার কল্যাণে এবং তার দাসত্বে এসব কিছু লাভ হয়েছে। আর আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার দোয়া এত বেশি গৃহীত হয়েছে যে অন্য কারো দোয়া এত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে অন্য কোন নবীরও দোয়া এত বেশি গৃহীত হয়নি যতটা আমার হয়েছে। আমি বলতে পারি না যে 10,000 নাকি 2,00,000 বা কত দোয়া গৃহীত হয়েছে। আর কোন কোন দোয়া গৃহীত হওয়ার নিদর্শন এমন যে এক বিশাল জনগোষ্ঠী জানে। তৃতীয় নিদর্শন হল ভবিষ্যৎবাণী সংক্রান্ত, অর্থাৎ অদৃশ্যের প্রভূত সংবাদ প্রদান। এমনিতে যে ত্রিবিদ এবং গণকরা কিছু কথা এমন বলে বসে যার কোন অংশ সঠিক হয়ে থাকে, আর ইতিহাস থেকে এটি আমরা জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও গণক মানুষ এমন অনেক গণক এমন ছিল যারা অদৃশ্যের সংবাদ দিত, যেমন সতীয় এক গণক ছিল, কিন্তু এ সকল অমান পূজারী গণক এবং জ্যোতিষীদের অদৃশ্যের জ্ঞান এবং আল্লাহ পাকের প্রতাদিষ্ট এবং আল্লাহ পাকের এলাম প্রাপ্ত ব্যক্তির অদৃশ্য সংবাদ প্রদানের পার্থক্য হল এলাম প্রাপ্ত ব্যক্তির সংবাদ নিজের মাঝে ঐশী প্রতাপ রাখে। কোরআনে স্পষ্টভাবে বলেছেন, লা ইজরা লাগাইবি আহাদান ইল্লা মানের তাজা মির রসুলিন। এখানে এজহার শব্দ থেকেই বোঝা যায় যে এর মাঝে এক প্রতাপ এবং ক্ষমতা নিহিত থাকে। চতুর্থ নিদর্শন কোরআনের সূক্ষ্মতা এবং তত্ত্বের জ্ঞান। কোরআনের তত্ত্ব সে ব্যক্তি ছাড়া কারোর সামনে প্রকাশ পেতে পারে না যে পবিত্র, যাকে পবিত্র করা হয়েছে। লাই আমাসহুল্লাল মুতাহারুন, আমি বেশ কয়েকবার বলেছি যে আমার বিরোধীরা একটি সুরার তাফসীর করুক, আর আমিও এক সুরার তাফসীর করছি, এরপর তুলনা করে দেখা যেতে পারে, কিন্তু কেউ সাহস দেখায়নি। মোহাম্মদ হোসেনরা এটি বলেছে যে ইনি আরবির কোন সিগা জানেন না, আর যখন বই পুস্তক উপস্থাপন করা হয় তখন বাজে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে চলে, আর বলে যে আরবি উন্নত মানের নয়, আর একটি পৃষ্ঠাও লিখে উপস্থাপন করতে পারেনি আর দেখাতে পারেনি যে এটি আরবি। প্রস্তুত এই হল চারটি নিদর্শন যা বিশেষভাবে আমাকে বিশেষভাবে আমার সত্যতার জন্য আমি লাভ করেছি, আমার সত্যতার অনুকূলে আমি লাভ করেছি। মৌলভী আব্দুল করিম সাহেব লেখেন 17 আগস্ট 1899 সনে, তিনি এটি লিখেছেন যে কয়েকদিন পূর্বে বেরেলি থেকে এক ব্যক্তি হুজুরের কাছে লিখেছে যে আপনি কি সেই মসিহে মওদি যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম হাদিসের সংবাদ দিয়েছেন, আল্লাহ তালার কসম খেয়ে আপনি এর উত্তর লিখুন। মৌলভী আব্দুল করিম সাহেব বলেন যে আমি রীতি অনুসারে চিঠিপত্রের উত্তর দিতাম তেরিয়াকুল কুলুব থেকে দু একটি এমন বাক্য যা এর পর্যাপ্ত উত্তর গণ্য হতে পারত লিখে পাঠিয়ে দিয়েছি। সেইটি নিয়ে সেটি দেখে আশ্বস্ত হয়নি, সন্তুষ্ট হয়নি এবং আমাকে সম্বোধন করে বলে যে আমি চাই হযরত মির্জা সাহেব স্বয়ং নিজ হাতে কসম খেয়ে লিখুন যে তিনি কি সেই মসিহ যার কথা হাদিস এবং কোরআন শরীফে উল্লেখ রয়েছে। আমি সন্ধ্যাবেলা নামাজের পর দোয়াত কলম এবং কাগজ হুজুরের সামনে হযরত মসিহ মওদের সামনে রেখে দেয় এবং বলি যে এক ব্যক্তি এইভাবে লিখছে। হুজুর তাৎক্ষণিকভাবে কাগজ হাতে নেন আর এই কয়েকটি বাক্য লিপিবদ্ধ করেন যে আমি পূর্বেও বিস্তারিত স্বীকারোক্তি আমার বিভিন্ন গ্রন্থে কসম খেয়ে মানুষের সামনে প্রকাশ করেছি, আর এখনো এই কাগজে সেই খোদা তালার কসম খেয়ে লিখছি যার পবিত্র হাতে আমার প্রাণ, যে আমি সেই মসিহে মওদ যার সংবাদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত সত্য হাদিসে প্রদান করেছেন যা বুখারী এবং মুসলিম ও অন্যান্য সহি হাদিসে উল্লেখিত আছে। কাফা বিল্লাহি শাহিদা, লেখক মির্জা গোলাম আহমদ। আফাল্লাহ আনহু ওয়াইয়াদাহু 17 আগস্ট 1899। মৌলভী সাহেব লেখেন একথা বলার পিছনে আমার দুটো উদ্দেশ্য, একটি হল জামাতের ইমান বৃদ্ধি পাওয়া এবং তারা যেন সেই আনন্দ এবং স্বাদ পায় যা এখানকার উপস্থিত ব্যক্তিরা তখন পেয়েছে এবং তারা আন্তরিকভাবে স্বীকার করেছেন তারা নতুন ইমান লাভ করেছেন। দ্বিতীয়ত অস্বীকারী এবং কুধারণা পোষণকারীরা অন্তর্দৃষ্টির ভিত্তিতে ঠান্ডা মাথা যেন কসম নিয়ে চিন্তা করে যে কোন প্রতারক এবং মিথ্যাবাদের জন্য এটি কি সম্ভব, বা সে কি মহাপ্রতাপান্বিত খোদার এমন এভাবে জনসমক্ষে কসম খাওয়ার ধৃষ্টতা দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুনরায় জামাতের সদস্যদের নসিহত করতে গিয়ে একবার হযরত মসীহ মওদ আলাইহিসসালাম বলেন যে আমি চাই না যে গুটিকতক শব্দ তোতার মতো বয়াতের সময় পুনরাবৃত্ত করা হবে বা জপ করা হবে, এতে কোনো লাভ নেই। আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করো, এরই প্রয়োজন রয়েছে। অর্থাৎ তোমাদের বুঝতে হবে যে আত্মশুদ্ধি কাকে বলে আর নিজেদের জীবনে তা বাস্তবায়ন করো। আমাদের উদ্দেশ্য কেবল এটি নয় যে ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু নিয়ে বিতণ্ডায় লিপ্ত হব আর মোবাহেসা করব, এটি তুচ্ছ একটি বিষয়, এটি সবকিছু নয়, এটি একটি ভ্রান্তি ছিল যার আমরা সংশোধন করেছি। কিন্তু আমাদের কাজ এবং লক্ষ্য আর উদ্দেশ্য এখনো বহু দূরে, তাহলে তোমরা নিজেদের মাঝে এক পরিবর্তন আনয়ন করো আর সম্পূর্ণভাবে এক নতুন মানুষ হয়ে যাও। তাই তোমাদের সবার জন্য আবশ্যক হবে রহস্যকে অনুধাবন করা আর এমন পরিবর্তন আনয়ন করা নিজের জীবনে যেন বলতে পারে যে আমি ভিন্ন মানুষ। আমি পুনরায় বলছি যে নিশ্চিত যেন যতক্ষণ পর্যন্ত তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমার সাহচর্যে থাকবে না আর তার এই প্রতীতি জন্মাবে না যে আমি ভিন্ন মানুষ, তার কোনো লাভ হবে না। তিনি বলেন স্বভাব বোধ বুদ্ধি এবং আবেগ অনুভূতির ক্ষেত্রে উন্নত পর্যায়ের যদি পরিচ্ছন্নতা অর্জিত হয় তাহলেই এটি অর্থবহ হবে, নতুবা সবকিছু অর্থহীন। তিনি আরো বলেন যদি তোমরা বিশ্বাসী হও, ইমানদার হও, তাহলে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতার সেজদা করো। সে যুগ যার অপেক্ষায় প্রবীণ পিতা পিতামহ চলে গেছেন আর অগণিত রূহ তাকে দেখার অধীর আগ্রহ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তিনি মুসলমানদের সম্বোধন করে বলেন যে সেই সময় তোমরা পেয়েছো, এখন সেটিকে মূল্যায়ন করা বা না করা, এটিকে কাজে লাগানো বা না লাগানোর তোমাদের হাতে রয়েছে। আমি এটি বারবার বর্ণনা করব, আর এটি বর্ণনা করা থেকে আমি বিরত হতে পারি না যে আমি সেই ব্যক্তি যাকে যথাসময়ে সৃষ্টির সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে যেন ধর্ম নতুনভাবে হৃদয়ে প্রতিষ্ঠিত করা যায়। আমি সেভাবে প্রেরিত হয়েছি যেভাবে মুসা আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা এক ব্যক্তিকে প্রেরণ করেছেন, তার আত্মা হেরোদেসের রাজত্বকালে অনেক কষ্ট সহ্য করার পর আকাশের দিকে উত্থিত হয়। সুতরাং দ্বিতীয় কলিমুল্লাহ যিনি সত্যিকার অর্থে সর্বপ্রথম এবং নবীদের সর্দার, অন্যান্য ফেরাউনদের মনের জন্য এসেছেন, যার জন্য কোরআনে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ফেরাউনা রাসূলা রয়েছে, তাকেও যিনি যার কার্যক্রমে কলিমুল্লাহর অনুরূপ কিন্তু পদমর্যাদা তার চেয়ে বেশি সম্মানিত ছিলেন, এক মসিলে মসির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মসির সেই মসিল শক্তি ক্ষমতা এবং মসির ইবনে মরিয়মের বিশেষত্ব পেয়ে সে যুগের অনুরূপ এবং সেই কালের সমান, অর্থাৎ প্রথম কলিমের যুগ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে আকাশ থেকে নাজিল হয়েছেন। আর তার অবতরণ আধ্যাত্মিক অর্থে ছিল, যেভাবে উৎকর্ষ ব্যক্তিরা আরোহণের পর সৃষ্টির সংশোধনের জন্য অবতরণ করেন আর সকল ক্ষেত্রে সেই যুগের সাথে সাদৃশ্যপূর্ণ যুগে অবতরণ করেছেন, যা ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়ার যুগ ছিল যেন তা বোধ বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য নিদর্শন প্রমাণিত হতে পারে। সুতরাং সবার উচিত হবে তড়িঘড়ি অস্বীকার না করা, কোথাও খোদার সাথে সেটি বিরোধিতা না গণ্য হয়। পৃথিবীর মানুষ যারা অন্ধকার আচ্ছন্ন চিন্তাধারা এবং সেকেলে চিন্তাধারাকে আঁকড়ে ধরে বসে আছে তারা তাকে গ্রহণ করবে না, কিন্তু অচিরেই সে যুগ আসছে যখন যা তাদের ভ্রান্তি তাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবে। পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবীর মানুষ তাকে গ্রহণ করেনি কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন আর জোরালি আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। সুতরাং আমরা পরম সৌভাগ্যবান যে আমরা আগমনকারী মসীহ মওউদকে গ্রহণ করেছি আর বয়াত করে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের এবং কোরআনের শিক্ষাকে শিরোধার্য করার অঙ্গীকার করেছি আর সেসব লোকদের অন্তর্ভুক্ত হয়েছে যারা কৃতজ্ঞতামূলক সেজদা করে। তারা চোখ ফিরিয়ে চলে যাওয়ার মানুষ নয় বা আমরা চোখ ফিরিয়ে চলে যাওয়ার মানুষ নয়, এটি আমাদের প্রতি খোদার ফজল কৃপা ও অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই যুগে সৃষ্টি করেছেন। যখন মসীহ মওউদ পৃথিবীতে এসেছেন, যখন ইসলামের পুনর্জীবন এবং পুনর্বাসনের সূচনা হয়েছে আর সেই তমসাচ্ছন্ন যুগ কেটে গেছে যাতে পূর্বে মানুষ নিপতিত ছিল, আমরা সেই যুগে জন্মগ্রহণ করেছি যা ইসলামের পুনরুজ্জীবিত বা পুনর্বাসিত হওয়ার যুগ, যে যুগের অপেক্ষায় বহু পুণ্যাত্মা পৃথিবী থেকে চলে গেছেন হযরত মসীহ মাসলাম আমাদেরকে সেই খোদার সাথে মিলিত করেছেন, যিনি জীবিত জীবন্ত খোদা, যিনি আজও কথা শোনান এবং কথা বলেন যেভাবে পূর্বে শুনতেন এবং কথা বলতেন। সুতরাং খোদার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, যে সম্প্রতি 23 মার্চের প্রেক্ষাপটে মানুষ পরস্পরকে আজকালকার রীতি অনুসারে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ফোনে শুভেচ্ছা জানাচ্ছিল। যদি শুভেচ্ছা এই মানুষে জানানো হয় যে আমরা মসীহ মউদকে মেনেছি আর কৃতজ্ঞতামূলকভাবে শুভেচ্ছা বিনিময় হয় তাকে মেনে, আমরা সে সকল হেদায়েত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়েছি যারা ধর্মের সহায়ক এবং ধর্মের শিক্ষা আদেশ নিষেধ পৃথিবীতে প্রসারকারী, এমন ক্ষেত্রে এভাবে শুভেচ্ছা বিনিময় করা বিনিময়কারীদের একটা অধিকার ছিল। এই অধিকার কোনো সন্দেহ নেই আর এটি কোন প্রকার বিদত নয়, কোন নূতন সংযোজন নয় ইসলামী শিক্ষার সাথে। আমি আশ্চর্য হই যে যারা শুভেচ্ছা বিনিময় করছিল তাদেরকে এক ব্যক্তি নিজে এক ধরনের পত্র লিখে কঠোরভাবে বারণ করে যে এইভাবে তোমরা বেদতের মাঝে হারিয়ে যাবে, যেভাবে অন্যান্য মুসলমান বেদতে নিমজ্জিত। আশ্চর্য হতে হয় এই ব্যক্তির আচরণে। আমার মতে তার ধর্মীয় জ্ঞানও আছে, যে আমাদের ব্যবস্থার সম্পর্কে তিনি জানেন। তিনি কিভাবে বলতে পারেন তোমরা বেদতে লিপ্ত হবে? অন্যান্য মুসলমানদের কাছে খেলাফতের নিয়ামত নেই যা আহমদীদের কাছে হযরত মসীহ মউউদ ইসলামকে মানার কল্যাণে রয়েছে। যদি কোন ভ্রান্ত কথা বা বিদাত চোখে পড়ে, তাহলে খেলাফত যদি সঠিক এবং ঐশী খেলাফত হয়ে থাকে, তাহলে খেলাফত নিজেই সেটিকে দমন করবে। এছাড়া মানুষের নিয়ত এবং আন্তরিকতা সম্পর্কে সন্দেহ করা উচিত না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই কেউ হয়তো সুস্থ এবং পুত মন মানসিকতা নিয়ে এমনটি করে থাকবে। সুতরাং এ ব্যক্তিকে খেলাফতের ঢালের পিছনে থেকে কথা বলা উচিত, খেলাফতের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। যে এমনটি করবে সে হোঁচট খাবে, পিছলে যাবে। একই মালায় গ্রথিত হন, নিজের ব্যক্তিগত চিন্তাধারা জামাতের সভ্য বা সদস্যদের উপর চাপানোর চেষ্টা করবেন না। এমন ব্যক্তিদের জন্য একটি দৃষ্টান্ত আমি দেই। এটি এমন ভুল নয় যাকে চরম ভ্রান্তি আখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু কিছু বিদাত যা মুসলমানদের মাঝে প্রচলিত রয়েছে তা সম্পর্কে হযরত মসীহ মউউদ আলাইহিসসালামের দৃষ্টিভঙ্গি কি ছিল তা পেশ করছি। একবার হযরত মসীহ মউউদকে একবার কেউ কাজায়ে উমরে অর্থাৎ জুমাতুল বিদাতে অতীতের পরিত্যক্ত বা রয়ে যাওয়ার নামাজ সম্পর্কে প্রশ্ন করে, যে সারা জীবন যে মানুষ নামাজ পড়েনি তার জুমাতুল বিদায় পড়ে বা জুমাতুল বিদা পড়ে মনে করে যে নামাজ মাফ হয়ে গেছে, এ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন যে এটি বাজে একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একবার এক ব্যক্তি অসময়ে নামাজ পড়ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে। কেউ হযরত আলীকে জিজ্ঞেস করে যে একে বারণ করেন না কেন? হযরত আলী বলেন যে আমার আশঙ্কা হয় যে কোথাও আয়াত আর আয়াত আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লার অধীনে অপরাধীনা গণ্য হই। হযরত মসীহ মউউদ বলেন যে হ্যাঁ, যদি কেউ জেনে শুনে কাজায়ে উমরের দিন পড়ার মানুষের নামাজ পরিত্যাগ করে তাহলে সে অবৈধ কাজ করে, আর যদি অনুশোচনা স্বরূপ অতীতের শূন্যতা দূরীভূত করার জন্য পড়ে তাহলে পড়তে দাও, কেন বারণ করো? দোয়াই তো করে, এছাড়া আর কি। হ্যাঁ, এটি অবশ্যই দুর্বল মন মানসিকতার পরিচায়ক। তিনি বলেন যে দেখো দেখো, বারণ করে কোথাও তুমিও ওই আয়াত অনুসারে অভিযুক্ত না হও। অতএব যার ফতোয়া দেওয়ার অধিকার ছিল তিনি সে বিষয়ে সাবধান, কিন্তু এই ব্যক্তি শুভেচ্ছা জানানোর কারণেই অনেকে মারাত্মকভাবে সতর্ক করছেন এবং ফতোয়া জারি করছেন। তার হৃদয়ে যদি কোনো সংকোচ থাকত তাহলে আমাকে লেখা উচিত ছিল, আর বারণ করতে হলে কাউকে এ বিষয়ে। এটি খলিফা ভক্তের কাজ, স্বয়ং বারণ করবেন বা জামাতের ব্যবস্থাপনার মাধ্যমে এটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মসীহ মওউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে বোঝার, অনুধাবনের এবং সেই অনুসারে আমল করার তৌফিক দান করুন। নামাজের পর কয়েকটি জানাজা, কয়েক ব্যক্তির জানাজা পড়াবো। এক ব্যক্তি হলেন শ্রদ্ধেয়া মাহমুদা সাদী সাহেবার সাহেবা, যিনি জনাব মুসলিউদ্দিন সাদী মরহুমের স্ত্রী ছিলেন। 22 মার্চ 94 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিউদ্দিন সাদী সাহেব জনাব আব্দুর রহিম দর্দ সাহেবের ভাই ছিলেন, যিনি ফজল মসজিদের ইমাম হিসেবে কাজ করেছেন। এখানে তিনি অনেক কাজ করেছেন। সাদি সাহেব 1965 সনে ইন্তেকাল করেন। মরহুমা বৈধবের 41 বছর পরম ধৈর্য এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাঝে কাটিয়েছেন। তার এক পুত্র খলিফা মসজিদ সালেসের যুগে রাবাতে অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আইউবি সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। তার এক পুত্র এখানে আছেন, জালাল উদ্দিন আকবর সাহেব, যিনি নায়েব সেক্রেটারি জিয়াফত হিসাবে কাজ করেছেন যুক্তরাজ্যে। মরহুমার খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল, তবলিগে গভীর আগ্রহ ছিল, কোরআন পাঠ করা এবং পড়ানোর আগ্রহ ছিল, দোয়াগো, কৃতজ্ঞ এবং ধৈর্যশীলা ছিলেন। গত 6 বছর ধরে অসুস্থ চলে আসছিলেন, বড় ধৈর্যের সাথে সেই সময়কাল অতিবাহিত করেছেন, তিনি ওসিয়ত করেছেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, তার পরবর্তী প্রজন্মে বিশ্বস্ততা এবং নিষ্ঠার সাথে পরবর্তী প্রজন্মকে আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত রাখুন। দ্বিতীয় জানাজা নুরুদ্দিন চেরাগ সাহেবের, কাদিয়ানের জালাল উদ্দিন মরহুমের পুত্র। তিনি 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর সম্পর্ক কাদিয়ানের সাথে 10 বছরের অধিক কাল ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার বোন লেখেন, আর শৈশব দারিদ্রের মাঝে চোখ খুলেছেন, তাই খোদা তালা যখন প্রাচুর্য দিয়েছেন, খোদার পক্ষ থেকে প্রাচুর্য লাভের পর লোভী হননি, বরং অনেককেই আর্থিক সাহায্য করতেন। একটা ডায়েরিতে 47 জন মানুষের নাম উল্লেখ রয়েছে যাদের রীতিমতো আর্থিক সাহায্য করতেন। একজন গায়ের আহমদীয় তার ভূয়সী প্রশংসা করেন যে খুবই সৎ এবং ফেরিস্তা প্রকৃতির মানুষ, রীতিমতো নামাজ পড়তেন, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ভালোবাসা সম্পর্ক রাখতেন, জামাতের বুজুর্গদের গভীর সম্মান করতেন। মরহুমের মা এবং অন্যান্য আত্মীয়স্বজন কাদিয়ানেই রয়েছেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, আর শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং মনোবল দান করুন, বিশেষ করে তার মায়ের জন্য দোয়া করুন। খোদা তালা তাকে আন্তরিক প্রশান্তি দেন। একজনের গায়েবানা জানাজাও রয়েছে, সাইয়েদা মুবারকা বেগম সাহেব স্বামীর নাম আব্দুল বারী তালুকদার। তিনি 20 মার্চ 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু কাল থেকে অসুস্থ চলে আসছিলেন। তার জন্ম হয় বিহারে। তার পিতা সৈয়দ মুসা রেজা সাহেব ভাগলপুরের অধিবাসী ছিলেন। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে তার পিতা 15 বছর বয়সে আহমদীয়ত গ্রহণ করেছেন। এরপর তার বিয়ে হয় জনাব আব্দুল বারী তালুকদার সাহেবের সাথে পূর্ব পাকিস্তানে। তৎকালীন ভারতের বিভাজনের পর তিনি পূর্ব পাকিস্তান স্থানান্তরিত হন। আব্দুল বারী তালুকদার সাহেব 1946 সনে হযরত মুসলিহ মওউদের যুগে বয়াত করেছেন। বাংলাদেশ থেকে রাবোয়া স্থানান্তরিত হন। বারী সাহেব 20 বছরের অধিক কাল অর্থাৎ তার স্বামী ওয়াকফের অধীনে যে হোমিও রেসপন্সারি কাজ করছে বা করছিল তাতে তিনি কাজ করেন। এখানে তার এক পুত্র আব্দুল খালেক বঙ্গালী সাহেব রয়েছেন, যিনি নিজ গণ্ডিতে সুপরিচিত জামাতের অনেক কাজও করেন। আব্দুল বারি সাহেব সন্তান সন্ততিকে উর্দু শিখানোর জন্য স্ত্রী সহ রাবোয়া পাঠিয়ে দিয়েছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে খুবই স্বাচ্ছন্দ্যের মাঝে জীবনযাপন করছিলেন। সেখানে অনেক চাকর চাকরানিও ছিল, কিন্তু সন্তান সন্ততির তরবিয়তের উদ্দেশ্যে তারা রাবোয়া স্থানান্তরিত হন, এখানেই জীবন কাটিয়ে দেন, যেন তারা উর্দু শিখে জামাত সম্পর্কে জানতে পারে, খেলাফতের নৈকট্য পায়। এ দৃষ্টিকোণ থেকে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকে যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে তিনি ত্যাগ স্বীকার করেছেন, রাবোয়া এসে জীবন কাটিয়েছেন, তা পূরণের তৌফিক দান করুন। এই তিনটি জানাজা, এই তিন ব্যক্তির জানাজা যেভাবে বলেছেন নামাজের পর পড়াবো।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.